শ্রোতা ভাই বোনেরা, এখন শুনবেন সূরা বাকারার 207 থেকে 209 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم অন্যদিকে মানুষের মধ্যে এমন লোক আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান হে ইমানদারগণ তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়
শ্রোতা বন্ধুরা অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন শ্রোতা বন্ধুরা আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persttoday.ir/bn ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। গভীর সমুদ্রে ইরানি নৌবাহিনীর উপস্থিতি জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করেছে কমান্ডার বাবাক বালুচের মন্তব্য। গাজার আশিফা হাসপাতালে যুদ্ধাপরাধ তদন্তে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানাল ইরান। ঢাকায় চার দিনের রাষ্ট্রীয় সফরে ভুটানের রাজা, বাংলাদেশ ভুটান তিন সমঝোতা স্মারক সই, একটি চুক্তি নবায়ন। এবং ভারতের পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে মমতার গ্যারেন্টি তৃণমূলের অস্ত্র। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর সমন্বয় বিষয়ক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল বাবাক বালুচ বলেছেন, গভীর সমুদ্রে তাঁর দেশের নৌবাহিনীর উপস্থিতি আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করেছে। তিনি বলেন, এডেন উপসাগর এবং লোহিত সাগরের সংযোগস্থলে প্রতি মুহূর্তে ইরানের ডেস্ট্রয়ার এবং যুদ্ধজাহাজ উপস্থিত থাকে। নৌবাহিনীর এই উপস্থিতির কারণে দেশের এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাঙ্কারগুলোর নিরাপত্তা নিশ্চিত হয়েছে। ইরানের নৌবাহিনী সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন রকমের যুদ্ধজাহাজ ও নৌযান তৈরিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। পাশাপাশি আন্তর্জাতিক পানিসীমায় উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে ইরান ও বিভিন্ন দেশের জাহাজ এবং তেল ট্যাঙ্কারের নিরাপত্তা দিয়ে চলেছে। উত্তর গাজার আশিফা হাসপাতালে ইহুদিবাদী ইসরায়েলের দখলদার সেনারা যে অপরাধযোগ্য চালিয়েছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি এই আহ্বান জানান। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসনের কারণে গত কয়েকদিনে হাসপাতালটিতে 180 জন রোগী ও আটকে পড়া লোকজন শহীদ হয়েছেন। এছাড়া যে সমস্ত রোগী সেখানে রয়েছেন তারা প্রয়োজনীয় ওষুধপত্র ও খাদ্যের অভাবে মৃত্যুর ঝুঁকির মধ্যে রয়েছেন। ইসরায়েলি সেনারা হাসপাতালটিতে কোনো ধরনের খাদ্য ও ওষুধ প্রবেশ করতে দিচ্ছে না বলে জানান নাসের কানিয়ানি। ইরানি মুখপাত্র বলেন, হাসপাতালের ভেতরে আটকে পড়া নারীদের উপর ইসরায়েলের বর্বর সেনারা ধর্ষণ, নির্যাতন ও গণহত্যা চালিয়েছে বলে ভয়াবহ খবর পাওয়া যাচ্ছে। ইসরায়েলের এসব অপরাধযোগ্য আন্তর্জাতিক তদন্তের দাবি রাখে বলে জোরালো ভাষায় উল্লেখ করেন নাসের কানিয়ানি। অবরুদ্ধ গাজা উপত্যকার আশিফা হাসপাতালে হানা দিয়ে শত শত ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। ওই হাসপাতালে অবস্থানরত একজন ফিলিস্তিনি নারী বলেছেন, দখলদার সেনারা নারীদের হত্যা করার আগে তাদেরকে ধর্ষণ করেছে। জামিল আল হিসি নামের এই প্রত্যক্ষদর্শী কৌশলে দখলদার সেনাদের হাত থেকে পালিয়ে হাসপাতালের বাইরে এসে এই সাক্ষ্য দিয়েছেন। তিনি বলেন, হাসপাতালে অবস্থানরত নারীদের ধর্ষণ, নির্যাতন ও হত্যা করা হয়েছে, কিন্তু আন্তর্জাতিক রেড ক্রস কমিটি তাদের বাঁচানোর জন্য কোনো পদক্ষেপ নেয়নি। জামিলা বলেন, ইসরায়েলি সেনারা আল শিফা হাসপাতালে আশ্রয় গ্রহণকারী 65টি পরিবারকে সেখান থেকে বের করে দেয়। এরপর ওই পরিবারগুলো পার্শ্ববর্তী একটি ভবনে আশ্রয় নিলে ওই ভবনটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয় দখলদার সেনারা। ফলে ওই পরিবারগুলোর সকল সদস্য জীবন্ত পুড়ে মারা গেছেন।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎস তেল আবিবে তুরস্কের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী কূটনীতিককে তলব করেছেন। তুর্কি প্রেসিডেন্ট রাজব তাইব এরদোয়ান ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পর্কে মারাত্মক তিরস্কার করার পর তুরস্কের কূটনীতিককে তলব করলেন কাৎস। গত শুক্রবার সামাজিক মাধ্যম এক্স পেজে দেওয়া এক পোস্টে তুর্কি ডেপুটি অ্যাম্বাসেডারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করার জন্য ইসরায়েলি কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের প্রেসিডেন্ট সম্প্রতি ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিচারের জন্য আল্লাহর কাছে পাঠাবেন বলে হুমকি দেওয়ার পর ইসরায়েল তুরস্কের কূটনীতিক তলবের সিদ্ধান্ত নিল। গত বৃহস্পতিবার এক নির্বাচনী জনসভায় এরদোয়ান বক্তৃতা রাখতে গিয়ে বলেন, নেতানিয়াহু নামে এই ব্যক্তিকে আমরা আল্লাহর কাছে ছেড়ে দিলাম।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পর্যায়ে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 10 বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কার 2024 প্রদান করেছেন। প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের সর্বোচ্চ জাতীয় বেসামরিক এই পুরস্কার তাঁদের হাতে তুলে দেন। এবার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে তিনজন, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে একজন, চিকিৎসাবিদ্যায় একজন, সংস্কৃতিতে একজন, ক্রীড়ায় একজন এবং সমাজ সেবায় তিনজনকে রাষ্ট্রীয় সর্বোচ্চ এই পদকে ভূষিত করা হয়। বাংলাদেশ ভুটানের মধ্যে তিনটি নতুন সমঝোতা স্মারক সই এবং একটি চুক্তি নবায়ন করা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের বৈঠক শেষে এই সমঝোতা স্মারক সই ও চুক্তি নবায়ন হয়। সমঝোতাগুলো হচ্ছে, থিম্পুতে একটি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রতিষ্ঠা, বাংলাদেশের কুড়িগ্রামে ভুটানের জন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং ভোক্তা সুরক্ষায় প্রযুক্তিগত সহযোগিতা। এছাড়া দুদেশের সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তিও নবায়ন করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে স্বাগত জানান। শ্রোতাবন্ধুরা, আপনারা বিশ্ব সংবাদ শুনছেন। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। ভারতের পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের প্রার্থিতা, দলবদল এবং প্রচার বেশ জমে উঠেছে। রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাসঙ্গিকতাকেই প্রচারের কেন্দ্রে রাখছে। মুখ্যমন্ত্রীর গ্যারেন্টির রাজনীতিকে আসন্ন লোকসভা নির্বাচনে আগাগোড়া সামনে রাখবে তাঁর দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস বলেছে, গোটা এপ্রিল জুড়ে মমতার গ্যারেন্টির অন্তত 30টি পর্বকে সামনে রেখে প্রচার চালাবেন রাজ্যের মন্ত্রী, সংসদ সদস্য এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া যাবতীয় গ্যারেন্টি যে অন্তঃসারশূন্য তার ব্যাখ্যাও বিজেপি বিরোধী প্রচারে আনার কৌশল নিয়েছে তারা। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল হুতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইয়েমেনের উপর হামলা চালানোর জন্য সৌদি আরব যেন কোনোমতেই মার্কিন যুদ্ধবিমানকে সৌদি আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেয়। তিনি বলেন, আমরা সৌদি আরবকে এই বার্তা দিচ্ছি যে যদি তারা মার্কিন যুদ্ধবিমানকে ইয়েমেনের বিরুদ্ধে হামলা চালানোর জন্য তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়, তাহলে ইয়েমেন পাল্টা প্রতিশোধ হিসেবে রিয়াদে হামলা চালাবে। গতকাল ইয়েমেনের আল মাসিরের টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে আলী আল হুতি এসব কথা বলেন। একই সঙ্গে তিনি বলেন, ইয়েমেনের হুতি আন্দোলন সমর্থিত সরকার নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে এবং ফিলিস্তিনিদের পক্ষ হয়ে আমেরিকা, ব্রিটেন এবং ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে লড়াই করবে। আলী আল হুতি জোর দিয়ে বলেন, তাদের কাছে এমন অস্ত্র আছে যা আমেরিকা পর্যন্ত পৌঁছাতে সক্ষম। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কয়েকটি সূত্রের বরাত দিয়ে মারিয়ানে ম্যাগাজিন গতকাল এই খবর দিয়েছে। এসব সূত্রের মধ্যে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ম্যাক্রনের দেহরক্ষী আলেকজান্দ্রে বেনালা রয়েছেন। দেহরক্ষী বেনালা বলেন, আমরা এলিসি প্রাসাদে পৌঁছানোর সাথে সাথেই প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সংখ্যা আগের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দের নিরাপত্তা রক্ষীর তুলনায় দ্বিগুণ করা হয়েছে। ম্যাক্রনের নিরাপত্তা দলের সাথে থাকাকালীন বেনালা ইয়েলো ওয়েস্ট বিক্ষোভের সময় দাঙ্গা পুলিশের পাশাপাশি বিক্ষোভকারীদের মারধর করা সহ একাধিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। ইয়েলো ওয়েস্টের প্রতিবাদ, যা ম্যাক্রনের প্রথম মেয়াদে এবং তারপরেও তার দায়িত্ব পালনকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে। বেনালা দাবি করেন, ম্যাক্রনের স্ত্রী ব্রিজিট বিশেষভাবে উদ্বিগ্ন যে তার স্বামী শেষ পর্যন্ত হত্যার শিকার হবেন। আবারও ফিলিস্তিন প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের দখলদার সেনারা যে বর্বর অপরাধযোগ্য চালাচ্ছে তা ঠেকানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইরান এবং ওমান। গতকাল এক টেলিফোন আলাপে এই আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বাদর আল বুসাইদি। এ সময় তারা পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং গাজা উপত্যকায় গত ছয় মাস ধরে চলে আসা ইহুদিবাদীদের বর্বর হত্যাযজ্ঞ ও মানবতা বিরোধী অপরাধ নিয়ে আলোচনা করেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় বিশেষ করে গত কয়েকদিনে গাজার আশিপা হাসপাতালে ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর অপরাধযজ্ঞ চালাচ্ছে তার বিরুদ্ধে কঠোর নিন্দা জানান দুই পররাষ্ট্রমন্ত্রী। অবরুদ্ধ গাজা উপত্যকার আশিপা হাসপাতালে ইসরায়েলি সেনাদের ভয়াবহ তাণ্ডবের ব্যাপারে আন্তর্জাতিক সমাজের লজ্জাজনক নীরবতার তীব্র সমালোচনা করেছে হামাস। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, হাসপাতালটিতে ইসরায়েলি আগ্রাসন প্রমাণ করে আন্তর্জাতিক সমাজ ও জাতিসংঘ ওই আগ্রাসন ঠেকাতে চরমভাবে ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক সমাজ ইসরায়েলের প্রধান মিত্র আমেরিকাকে তেল আবিবের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করাতে বাধ্য করতে পারছে না। হামাসের বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক সমাজ ইসরায়েলের গণহত্যা মেশিনকে বন্ধ করতে নৈতিকভাবে ব্যর্থ তার পরিচয় দিয়েছে। হামাস এমন সময়ে এই বক্তব্য দিয়েছে যখন গত সাত দিন ধরে গাজার বৃহত্তম শিফা হাসপাতালে ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে দখলদার সেনারা। তারা সেখানে চিকিৎসা নিতে আসা শত শত রোগী ও আশ্রয় গ্রহণকারী হাজার হাজার মানুষকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাচ্ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জীবন রক্ষাকারী ওষুধ ও পণ্য সামগ্রীর প্রবেশ নিষিদ্ধ করেছে ইহুদিবাদী ইসরায়েল। ফিলিস্তিনের উদ্বাস্তু বিষয়ক জাতিসংঘ সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি গতকাল একথা জানান। ইসরায়েলের এই মানবতাবিরোধী পদক্ষেপের কঠোর নিন্দাও জানান তিনি। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। শ্রোতাবন্ধুরা, পারিবারিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশ্বব্যাপী যুদ্ধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। ধর্মবিরোধী ও অবিশ্বাসীদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এখন মূল্যবোধহীনতা মূল্যবোধে রূপ নিয়েছে। এ বিষয়ে একটি সংবাদ ভাষ্য শুনুন এখন গাজী আব্দুর রশিদের উপস্থাপনায়।
যৌন বিচ্যুতিমূলক আদর্শ প্রচার করা এবং পরিশুদ্ধ জীবনধারাকে প্রশ্নবিদ্ধ করা পাশ্চাত্যের অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সুদূর প্রসারী ষড়যন্ত্রের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। একই সঙ্গে অনৈতিক সম্পর্কের কদর্যতাকে এবং মানবীয় প্রকৃতির পরিপন্থী বিষয়গুলোকে স্বাভাবিক বিষয়ে রূপান্তরিত করা ধর্মবিরোধী ও অবিশ্বাসীদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। হাঙ্গেরি ও পোল্যান্ড কেবলমাত্র সমকামিতা সহ অন্যান্য বিকৃত যৌনাচারী জীবনধারা মেনে নেয়ার ব্যাপারে ইউরোপীয় পার্লামেন্টের নির্দেশিত মডেলগুলি গ্রহণ না করায় ইউরোপীয় ইউনিয়ন থেকে আর্থিক সহায়তা প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে। এমনকি প্রাপ্ত প্রমাণ ও নথি অনুসারে বিকৃত যৌনাচারে লিপ্ত গোষ্ঠীগুলোর অধিকার এবং তাদের অবাধ কার্যকলাপে বাধা না দেওয়ার জন্য জাতিসংঘের কিছু সংস্থার পক্ষ থেকে মুসলিম দেশগুলিও চাপের মুখে রয়েছে। আমরা যখন কুরুচিপূর্ণ খেলার উপাদানগুলিকে পাশাপাশি রাখি, তখন একটি বিকৃত কিন্তু উদ্দেশ্যমূলক চিত্র আমাদের সামনে প্রতিভাত হয়ে ওঠে, আর সেটি হচ্ছে পারিবারিক কাঠামোর বিরুদ্ধে একটি বিশ্বযুদ্ধের পরিকল্পনা, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কয়েকটি ইউরোপীয় দেশের কিং ট্যাং সরকারি ও নিরাপত্তা প্রতিষ্ঠানে প্রস্তুত করা হয়েছে এবং অঘোষিতভাবে বাস্তবায়িত হচ্ছে। পারিবারিক কাঠামোর বিরুদ্ধে বিশ্বযুদ্ধকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যেতে পারে। প্রথমেই আসে পরিবারের উপর হামলার কারণ। পরিবার হলো সবচেয়ে বড় নৈতিক মানবিক প্রতিষ্ঠান। শিশুর শিক্ষা ও বেড়ে ওঠার প্রথম এবং সবচেয়ে খাঁটি প্রতিষ্ঠান হচ্ছে এই পরিবার। পাশ্চাত্য যদি একটি সমাজকে এই মূল্যবান প্রতিষ্ঠান থেকে বঞ্চিত করতে পারে, তবে তারা এই সমাজকে মৌলিকতা, পরিচয় এবং আধ্যাত্মিকতা শূন্য করে দিতে সক্ষম হবে। দ্বিতীয় বিষয়, এই যুদ্ধের পরিধি। এই আক্রমণ বিশ্বব্যাপী বিস্তৃত। বহু বছর আগে যখন পাশ্চাত্যে নৈতিকতা ও আধ্যাত্মিক মূল্যবোধকে নাস্তিকতা, অবাধ ইন্দ্রিয় সুখবাদ এবং স্বেচ্ছাচারিতার আকারে হত্যা করা হচ্ছিল, তখন কেউ কল্পনাও করতে পারেনি যে এই আক্রমণের পরিধি এতটা বিস্তৃত হবে এবং মূল্যবোধহীনতা মূল্যবোধে রূপ নেবে ও সমাজ বিরোধী কার্যকলাপগুলো সামাজিক কার্যকলাপের মর্যাদা পাবে এবং তা গোটা বিশ্বকে গ্রাস করে ফেলবে। যৌন বিচ্যুতি ও যৌন বিকারগ্রস্ত কার্যকলাপকে সমর্থনের মাধ্যমে পারিবারিক কাঠামোর পাশ্চাত্যের এই আক্রমণ একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখায় আবদ্ধ নয়। এটি একটি সর্বগ্রাসী ও বৈশ্বিক যুদ্ধের মুখোমুখি, যেখানে প্রতিটি জাতি ও ধর্মকে কোন না কোনোভাবে আক্রমণের লক্ষ্যবস্তু করা হচ্ছে। তৃতীয় বিষয়টি হল পরিবারের মূল কেন্দ্র হিসেবে নারীর ভূমিকার প্রতি মনোযোগ দেয়া। নারী যেহেতু একটি পরিবারে কেন্দ্রীয় ভূমিকা পালন করে, তাই নারীর সহজাত মূল্যবোধকে আক্রমণের লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিয়েছে পাশ্চাত্য। আর শেষ বিষয়টি, পারিবারিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নৈতিকতা ও আধ্যাত্মিকতা শত্রুদের ঘোষিত যুদ্ধের মোকাবেলায় আমাদের কর্তব্য সম্পর্কিত। শত্রু ষড়যন্ত্র সঠিকভাবে উপলব্ধি, শত্রু চাপিয়ে দেওয়া যুদ্ধের মোকাবেলায় কার্যকর আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ এবং পারিবারিক কাঠামোকে রক্ষা করার লক্ষ্যে একটি বৈশ্বিক অবকাঠামো তৈরির ভিত্তিতে এই কর্তব্য নির্ধারণ করা সম্ভব। এ বিষয়ে কার্যকর সমাধানগুলোর একটি হল বিশ্বব্যাপী স্বাধীন চেতা দেশ ও জাতিগুলোর পক্ষ থেকে পারিবারিক কাঠামো সুরক্ষা করার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠান গঠন করা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttoday। ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/@firsttodaybn। আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতাবন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। গভীর সমুদ্রে ইরানি নৌবাহিনীর উপস্থিতি জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করেছে, কমান্ডার বাবাক বালুচের মন্তব্য। গাজার আশিফা হাসপাতালের যুদ্ধাপরাধ তদন্তে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানাল ইরান। ঢাকায় চার দিনের রাষ্ট্রীয় সফরে ভুটানের রাজা বাংলাদেশ ভুটান তিন সমঝোতা স্মারক সই, একটি চুক্তি নবায়ন এবং ভারতের পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে মমতার গ্যারান্টি তৃণমূলের অস্ত্র। এবারে সর্বশেষ পাওয়া আরেকটি খবর। একজন সোশ্যাল মিডিয়া কর্মী সোশ্যাল নেটওয়ার্ক এক্স পেজে একটি পোস্ট পুনঃপ্রকাশ করেছেন। আই অন প্যালেস্টাইন নামের ওই আইডি ব্যবহার করে তিনি ইসরায়েলকে বর্বরতার সীমা অতিক্রমী একটি শাসক হিসেবে উল্লেখ করেছেন। এই সোশ্যাল মিডিয়া কর্মী এক্স পেজে আরও লিখেছেন, ইসরায়েল বর্তমান সভ্যতার এই যুগে অপরাধ এবং গণহত্যার মতো কলঙ্কের সকল মাত্রা ভেঙেছে। তারা নৃশংসতার সীমা অতিক্রম করেছে এবং বিশ্ববাসীকে শয়তানি আত্মবিশ্বাস দিয়েছে। বিশ্বের জন্য তিক্ত দিন অপেক্ষা করছে। এখন থেকে পৃথিবীর সব দুষ্ট মানুষ নিজেদের প্রশ্ন করবে, শুধু ইসরায়েল আর আমেরিকা কেন, আমরা কেন নই? সাম্প্রতিক দিনগুলোতে গাজার আশিফা হাসপাতালে ইহুদিবাদী সেনাবাহিনী জঘন্যতম অপরাধ চালিয়েছে। পবিত্র রমজান মাসে মুসলিম মহিলাদের ধর্ষণ এবং তাদের গুলি করার পাশাপাশি ওই হাসপাতালে রোগীদের উপর গণহত্যা চালিয়েছে তারা। প্রত্যক্ষদর্শীদের বরাতে ওই ঘটনার খবর প্রকাশের সাথে সাথে বিশ্বব্যাপী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ ও ঘৃণার জোয়ার সৃষ্টি হয়েছে। শ্রোতা, সংবাদ শিরোনাম শুনলেন। এবারে যাওয়া যাক আমাদের পরবর্তী আয়োজনে।
খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা ভাই বোনেরা, পবিত্র রমজান উপলক্ষে খোদা প্রেমের বসন্ত শীর্ষক ধারাবাহিক আলোচনার 14তম পর্বে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বছরের যে কোনো সময়ে, বিশেষ করে পবিত্র রমজানে, আত্মশুদ্ধি ও আত্ম উন্নয়নের জন্য কোরআন অধ্যয়নের পাশাপাশি হাদিস অধ্যয়ন এবং নানা ধরনের দোয়া পাঠও জরুরি। তাই আমরা বাদবাকি রমজানে বিশ্বনবীর বেশ কিছু হৃদয়ে গলানো উপদেশ ও হাদিস শোনাব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর লোক কিয়ামতের দিন আরশের ছায়ায় থাকবে। যে ব্যক্তি তার ভাইয়ের জন্য সেটাই চায় যা সে নিজের জন্য পছন্দ করে। যে ব্যক্তি কোনো কাজের মুখোমুখি হলে সে কাজে পা বাড়ানো বা পিছিয়ে আসার আগে খতিয়ে দেখে যে কাজটি আল্লাহর পছন্দের নাকি অপছন্দের। আর যে ব্যক্তি তার ভাইয়ের ছিদ্রান্বেষণ করার আগে সেই দোষটি নিজের মধ্য থেকে সংশোধন করে নেয়, আর যখনই সে নিজের একটি ত্রুটি সংশোধন করে নেয় তখনই নতুন আরেকটি ত্রুটি দেখতে পায়। তাই মানুষের জন্য এটাই যথেষ্ট যে সে নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। মহানবী আরও বলেছেন, পুণ্যের দরজা তিনটি, মনের উদারতা, মিষ্টি ভাষা আর কষ্ট ও উৎপাতে ধৈর্য ধারণ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তাওরাতে চারটি কথার পাশে আর চারটি বাণী রয়েছে। যে ব্যক্তি দুনিয়ার প্রতি মোহগ্রস্ত হয় সে আল্লাহর উপর ক্ষুব্ধ হয়ে থাকে। যে ব্যক্তি তার উপর নেমে আসা বিপদের জন্য অভিযোগ করে সে আল্লাহর বিরুদ্ধেই নালিশ করে। যে ব্যক্তি কোনো ধনাঢ্যের কাছে এসে নিজেকে হীন করে তার এক তৃতীয়াংশ ঈমান বিনষ্ট হয়ে যায়। আর এ উম্মতের মধ্যে দোজকে যাবে সেই ব্যক্তি যে আল্লাহর নিদর্শনগুলোকে উপহাস ও খেলনার পাত্র বানাবে। মহানবীর হাদিসে বলা হয়েছে, চারটি জিনিসের পাশে চারটি জিনিস থাকে। যে রাজা হয় সে স্বেচ্ছাচারিতা করে, যে পরামর্শ করে না সে অনুতপ্ত হয়। যেমন আচরণ করবে তেমনই আচরণ পাবে, আর ধর্মীয় জ্ঞান ও ইমানের অভাব হল বড় মৃত্যু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক চোখই কাঁদতে থাকবে কেবল তিনটি চোখ ছাড়া। যে চোখ আল্লাহর রাস্তায় বিনিদ্র রাত কাটায়, যে চোখ আল্লাহ নিষিদ্ধ হারাম থেকে অবনত থাকে, আর যে চোখ আল্লাহর ভয়ে অশ্রু ঝরায়। ধন্য সেই মুখমণ্ডল যার দিকে আল্লাহ তাকিয়ে দেখেন যে এমন পাপের জন্য সে ক্রন্দনরত যে সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ খবর রাখে না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তিনটি জিনিস ধ্বংসকারী আর তিনটি বিষয় পরিত্রাণ দানকারী। ধ্বংসকারী তিনটি হল রিপুর কামনা যার অনুসরণ করা হয়, কৃপণতা যা মেনে চলা হয়, আর মানুষের আত্মপূজা। অন্যদিকে পরিত্রাণ দানকারী তিনটি বিষয় হল সন্তুষ্টি ও ক্রোধের মধ্যে ন্যায়পরায়ণ থাকা, সামর্থ্য ও অভাবের মধ্যে মিতচারী হওয়া, আর গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করে চলা যেন তুমি তাকে দেখছ, আর যদি তুমি না দেখতে পাও তিনি তোমাকে দেখছেন। শ্রোতা ভাই বোনেরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ মনির হোসেন খানের বক্তব্য শুনব। তিনি বলেছেন,
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম ভাগ অর্থাৎ প্রথম দশ দিন হচ্ছে রহমত, মধ্য ভাগ অর্থাৎ দ্বিতীয় দশ দিন হচ্ছে মাগফিরাত ক্ষমা, এবং তৃতীয় বা শেষ ভাগ শেষের দশ দিন হচ্ছে দোজখের আগুন থেকে মুক্তি।
আগামীকাল 15 রমজান বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় নাতি হজরত ইমাম হাসান মুজতবা আলাইহি সালামের পবিত্র জন্মবার্ষিকী। মুসলিম বিশ্বের যোগ্য ইমাম হিসেবে তাঁকে গড়ে তুলেছিলেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিরুল মোমিনিন হজরত আলী আলাইহি সালাম ও হজরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহা। তার জন্ম হয়েছিল মদিনায় হিজরি তৃতীয় সনে ও মুয়াবিয়ার ষড়যন্ত্রে তিনি শহীদ হন হিজরি পঞ্চাশ সনে। তিনি সমাহিত হন মদিনার জান্নাতুল বাকিতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় এই নাতিকে কোলে নিয়ে আদর করা ছাড়াও তাঁর সঙ্গে খেলতেন। একবার তিনি এই নাতির জন্য আল্লাহর দরবারে হাত উঠিয়ে মোনাজাত করে বলেছিলেন, হে আল্লাহ, আমি হাসানকে ভালোবাসি, তাই আপনিও তাদের ভালোবাসুন যারা হাসানকে ভালোবাসে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যারাই হাসান ও হুসাইনকে ভালোবাসে আমিও তাদের ভালোবাসি, আর আমি যাদের ভালোবাসি আল্লাহও তাদের ভালোবাসেন, আর আল্লাহ যাদের ভালোবাসেন তাদের বেহেশত দান করবেন, এবং যারা হাসান ও হুসাইনের সঙ্গে শত্রুতা রাখে তাদেরকে আমিও আমার শত্রু মনে করি, ফলে আল্লাহও তাদের শত্রু হন, আর আল্লাহ তার শত্রুকে জাহান্নামে পাঠাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হাসান ও হুসাইন বেহেশতি যুবকদের সর্দার, এরা দুজন আমারই সন্তান। তিনি আরো বলেছেন, হাসান ও হুসাইন দুজনই মুসলমানদের ইমাম বা নেতা, বা তারা তাগুতি শক্তির বিরুদ্ধে বিপ্লব করুক বা নাই করুক, কিংবা ক্ষমতায় থাকুক বা নাই থাকুক।
সমর্থকদের নিষ্ক্রিয়তা ও আদর্শিক বিচ্যুতি সহ নানা দিক থেকে পরিস্থিতি অত্যন্ত প্রতিকূল থাকায় ইমাম হাসান মুজতবা আলাইহিস সালাম মুয়াবিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়েছিলেন, কারণ ইমামের প্রধান সেনাপতি সহ অনেকেই ভেতরে ভেতরে মুয়াবিয়ার কাছে বিক্রি হয়ে গিয়েছিল। এ সময় তিনি মুয়াবিয়ার সঙ্গে যুদ্ধ অব্যাহত রাখলে ইসলাম পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যেত এবং সুযোগ সন্ধানী রোমানরা বাইতুল মুকাদ্দাস দখল করে নিত। এছাড়াও এ চুক্তির ফলে মুয়াবিয়ার প্রকৃত চেহারা জনগণের কাছে তুলে ধরা সহজ হয়েছিল। ইমাম হাসান আলাইহিসাল্লাম কয়েকবার তাঁর সম্পদ পুরোপুরি এবং কয়েকবার সম্পদের অর্ধাংশ দান করেছেন দরিদ্রদের জন্য। তিনি অন্তত ২৫ বার পায়ে হেঁটে হজ করেছেন। তো শ্রোতা ভাই বোনেরা, বিদায়ের সময় ঘনিয়ে এল।
এবার শোনা যাক ১৪তম রোজার দোয়া ও তার অনুবাদ।
হে আল্লাহ, এদিনে আমাকে আমার ভ্রান্তির জন্যে জিজ্ঞাসাবাদ করো না, আমার দোষ ত্রুটিকে হিসাবের মধ্যে ধরো না। তোমার মর্যাদার ওসিলায় আমাকে বিপদ আপদ ও দুর্যোগের লক্ষ্য বস্তুতে পরিণত করো না, হে মুসলমানদের মর্যাদা দানকারী।
اللهم لا تؤاخذني في بالعثرة وأقلني في من الخطايا والهفو ولا تجعلني فيه يا عز المسلمين।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
সোনালি সময়,
শ্রোতা ভাই ও বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। যৌবনকাল ও যৌবনের মেধা এবং নানা সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্ব বিষয়ক নতুন ধারাবাহিক অনুষ্ঠান সোনালি সময়ের প্রথম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
হে দুরন্ত পথিকের দল, খুলে মনপ্রাণ শোনো পেতে কান, জীবনের অনন্য সোনালি সময়ের উদাত্ত আহ্বান। মৃত্যুকে জীবনের পানে ডেকে যারা হয়ে আছে মহিয়ান, সত্যের সংগ্রামে যারা অম্লান অবিচল চির দেদীপ্যমান, বেঁচে থাকে যারা যুগে যুগে জাতির মহাকীর্তি বীরত্ব গাথায়, গেয়ে সঙ্গীত দুরন্ত যৌবনের আর দিল খোলা তারুণ্যের জয়গান। যে তারুণ্য দুরন্ত বৈশাখী ঝড়ের মতো, উদ্দাম ধূমকেতুর মতো ক্ষিপ্রবেগে ধাববান, দেশে দেশে গড়ে দেয় মুক্তির সোনালী সোপান।
বা পার্থিব জীবন মহান আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতগুলোর অন্যতম। জন্মলাভের পর শৈশব থেকে বার্ধক্যের এই দীর্ঘ জীবন পরিক্রমায় মানুষের জীবনের নানা পর্যায়ে যৌবন ও তারুণ্যের পর্যায় সবচেয়ে ঐশ্বর্যময়। এই সময় হচ্ছে জীবনের সবচেয়ে সোনালী সময় তথা গুরুত্বপূর্ণ পর্যায় বা জীবনের বসন্তকাল। তারুণ্য মানে কখনো উদ্দীপনা, আনন্দ ও স্ফূর্তির জোয়ারে ভেসে চলা। মানুষের আয়ু বা পার্থিব জীবন মহান আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতগুলোর অন্যতম। জন্মলাভের পর শৈশব থেকে বার্ধক্যের এই দীর্ঘ জীবন পরিক্রমায় মানুষের জীবনের নানা পর্যায়ে যৌবন ও তারুণ্যের পর্যায় সবচেয়ে ঐশ্বর্যময়। এ সময় হচ্ছে জীবনের সবচেয়ে সোনালি সময় তথা গুরুত্বপূর্ণ পর্যায় বা জীবনের বসন্তকাল। তারুণ্য মানে কখনো উদ্দীপনা, আনন্দ ও স্ফূর্তির জোয়ারে ভেসে চলা, কখনো দায়িত্ব ও অঙ্গীকারের চেতনার স্ফুরণ এবং কখনো স্বাতন্ত্র্যবোধ ও স্বনির্ভরতার প্রখর চেতনার বিস্ফোরণ। তারুণ্য ও যৌবনকাল নানা গুণের সমন্বয়ে ব্যক্তিত্ব গঠনের ও বিকাশের সোনালী সময়। এই সময়টা একদিকে ফোটায় প্রেম ও আশার কলি, অন্যদিকে জাগিয়ে তোলে জৈবিক উগ্র বাসনা ও বিচিত্রময় চিন্তা চেতনা। এ সময়ে তাদের মধ্যে থাকে একদিকে দুরন্ত সাহসিকতা, অহংবোধ ও অহমিকা, এবং অন্যদিকে প্রবল আদর্শিক চেতনা ও সৃজনশীলতার আকর্ষণ। নিজেকে তুলে ধরার ও জানার প্রবল আগ্রহ এ সময় প্রবল হয়ে ওঠে। কেবল ইমান ও জ্ঞানের নিয়ন্ত্রণই তারুণ্য বা যৌবনকালকে এগিয়ে নেয় প্রকৃত মনুষ্যত্ব ও মানবীয় উচ্চতর কল্যাণের দিকে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ?
আত্মপরিচিতির অনুসন্ধানও অনভিজ্ঞ তারুণ্যের অন্যতম ধর্ম। তবে তারুণ্যের শক্তি ও প্রতিভাগুলোকে যদি কাজে লাগানো যায়, তাহলে জীবন হয় সৌভাগ্যময় ও পূর্ণতার ঐশ্বর্যে পরিপূর্ণ। আসলে তারুণ্য ও যৌবনের অবস্থাকে উর্বর জমির সঙ্গে তুলনা করা যায়, যেখানে যে কোনো ধরনের বীজই বপন করা হোক না কেন, তার ফলন হবে বেশ ভালো। যৌবনকালকে জীবনের মধ্য গগনের সূর্যের সঙ্গে তুলনা করা যায়। এ সময় সূর্যের আলো যেমন সবচেয়ে উজ্জ্বল ও প্রখর থাকে, তেমনি মানুষের শক্তি ও যোগ্যতাও থাকে পূর্ণ মাত্রায়, এবং একই সময়ে থাকে না শৈশবের অপরিপক্কতা। শৈশবে শিশুরা মা বাবার উপর নির্ভরশীল থাকে, বার্ধক্যেও মানুষ আশেপাশের ঘনিষ্ঠজনের উপর নির্ভরশীল হয়ে পড়ে। অন্যদিকে যৌবনে বা মধ্য বয়সে মানুষ পেশা, সমাজ ও পদের উপর নির্ভরশীল থাকে তীব্র মাত্রায়। অথচ অনেক মানুষ জীবনের বসন্তকাল বা যৌবনের তথা সোনালী সময়কে ভালোভাবে কাজে লাগায় না। এ সময়ে যখন কেটে যায়, তখনই বুঝতে পারে যে জীবনের সবচেয়ে মূল্যবান সময় পার হয়ে গেছে।
মনস্তত্ত্ববিদরা মনে করেন, যৌবনে মানুষের প্রয়োজন পথ নির্দেশক ও সংরক্ষক শক্তি। একটি জাতির যুব শক্তিকে বড় বাঁধের সঙ্গে তুলনা করা যায়। বাঁধের পানির যথাযথ ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন কৃষিকাজ ও বনায়ন করা যায়, তেমনি গড়ে তোলা যায় বিদ্যুৎ ও মৎস্য শিল্পের মতো নানা শিল্প। সমাজে নানা ধরনের কল্যাণকর মৌলিক পরিবর্তন আনতে হলেও দরকার যুব শক্তির যথাযথ ব্যবহার ও প্রশিক্ষণ। যুব প্রজন্ম যদি ধার্মিক না হয় এবং আধ্যাত্মিক বা নৈতিক দিক থেকে উন্নত না হয়, তাহলে তা সমাজের সংস্কৃতি ও অর্থনীতির উপরও নেতিবাচক বা ধ্বংসাত্মক প্রভাব ফেলবে। নতুন সমাজ বিনির্মাণ নির্ভর করে যুব শক্তির উপর। তাই প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক দলের পক্ষ হতে যুব সমাজের শক্তির ব্যবহারও লক্ষণীয়।
ইসলামের দৃষ্টিতে মানুষের আত্মাকে আধ্যাত্মিক দিক থেকে উন্নত করার শ্রেষ্ঠ সময় হল যৌবনকাল। তরুণ ও যুবকদের মন কোমল থাকে। যৌবনের ইবাদতই মহান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এ সময়ের ইবাদতের ভিত্তিতেই অনেক মহান নবী রাসূল ওই উচ্চ মর্যাদা অর্জন করেছেন। যুবকদের কোমল মন ও সত্যকে গ্রহণের সৎসাহসে থেকে ইঙ্গিত করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মানুষকে যখন আল্লাহর রহমত ও শাস্তির কথা বলেছি, তখন বেশিরভাগ ক্ষেত্রে যুবকরাই আমার বক্তব্য গ্রহণ করেছে ও আমার সঙ্গে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছে, কিন্তু বৃদ্ধরা আমার আহ্বানে সাড়া দেয়নি, বরং বিরোধিতা করেছে। যুবক ও তরুণরা পদমর্যাদা ও বৈষয়িক বিষয়ের প্রতি বেশি আকৃষ্ট হয় না, তারা সত্য সন্ধানী এবং রক্ষণশীলতা, জড়তা ও পশ্চাৎ পদকামিতা তাদের মধ্যে দেখা যায় না। তারা গতিশীল ও উৎফুল্ল চিত্তের অধিকারী, সমাজে মূল গতির সঞ্চার করে তারাই। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির মতে,
যে কোনো আন্দোলনের কেন্দ্রে ও ফ্রন্ট লাইনে থাকে যুব সমাজ, তারা হয় অন্যদের চেয়ে বেশি অগ্রসর। মহানবীর ইসলাম প্রচারের আন্দোলনেও বেশি সক্রিয় ও অগ্রপথিক ছিল এই যুব শ্রেণী। ইমাম জাফর আস সাদিক আলাইহিস সালাম বলেছেন, যদি সমাজকে সংশোধন করতে চাও তাহলে তরুণ ও যুব সমাজ থেকে এই কাজ শুরু করতে হবে, কারণ এই শ্রেণী কল্যাণকর কিছু গ্রহণে বেশি প্রস্তুত থাকে এবং তাদের হৃদয় বেশি কোমল হয়ে থাকে। তাই যুব সমাজকে সুশিক্ষা দেয়া সম্ভব হলে সমাজকে আলোকিত ও সুস্থ করা সহজ হয়। নানা ধরনের ভ্রান্ত মতবাদ ও চিন্তার কলুষতা থেকে মানুষকে রক্ষা করতে হলে যুব ও তরুণ বয়সেই তাদের কাছে সুশিক্ষা পৌঁছে দিতে হবে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমলমতি তরুণ ও যুব সমাজের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখার ও তাদের সঙ্গে সর্বোত্তম আচরণ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। যুব সমাজকে কিভাবে সর্বোত্তম উপায়ে সুশিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে তাদের শক্তি ও মেধাগুলোকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো যায় তা নিয়ে আমরা কথা বলব আগামী পর্বগুলোতে।
তো শ্রোতা ভাই বোনেরা, আজকের আলোচনার ইতি টানছি এখানেই। সঙ্গ দেওয়ার জন্য সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
সৌভাগ্যের শ্রেণী। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক ও মহামানব। মানুষের জন্য আত্মসংশোধন ও চিরস্থায়ী সুখ বা সৌভাগ্যের পথ নির্দেশনা পাওয়া যায় এই মহামানব ও তাঁর পবিত্র আহলে বাইতের সদস্যদের বাণীতে। তাঁদের অমূল্য শিক্ষামূলক সেসব দিক নির্দেশনা তুলে ধরব সৌভাগ্যের শ্রেণী শীর্ষক ধারাবাহিক আলোচনায়। আজ আমরা আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিসসালামের কাছে তুলে ধরা বিশ্বনবীর কিছু অমূল্য বাণী তুলে ধরব। আজকের সৌভাগ্যের শ্রেণী পরিবেশনায় রয়েছি আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে প্রিয় ছাত্র ও সঙ্গী আলী আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছেন, হে আলী, ইয়াকিন তথা অবিচল বিশ্বাসের একটি চিহ্ন হল আল্লাহকে রাগিয়ে কাউকে খুশি করবে না, আর আল্লাহর দানের জন্য অন্য কারো প্রশংসা করবে না, আর আল্লাহ যা তোমাকে দেননি সেজন্য কাউকে তিরস্কার করবে না, কারণ কোনো লোভীর লোভ জীবিকা আনতে পারে না, আবার কোনো অনিষ্টকারীর অপছন্দ তা রুখতে পারে না। নিশ্চয়ই মহান আল্লাহ নিজ প্রজ্ঞা ও মর্যাদায় আনন্দ এবং খুশিকে নিশ্চিত বিশ্বাসের মধ্যেই রয়েছেন, আর দুঃখ এবং কষ্টকে রেখেছেন সন্দেহ ও ক্রোধের মধ্যে। হে আলী, আসলে মূর্খতার চেয়ে দারিদ্র আর কিছু নেই, আর বিচক্ষণতার চেয়ে ফলদায়ক কোনো সম্পদ নেই, স্বার্থপরতার চেয়ে ভয়ঙ্কর কোনো একাকিত্ব নেই, পরামর্শের চেয়ে ভালো কোনো সহযোগিতা নেই, চিন্তার মতো কোনো বুদ্ধিবৃত্তি নেই, সৎ চরিত্রের মতো কোনো বংশ পরিচয় নেই, আর চিন্তার মতো কোনো ইবাদত নেই।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হে আলী, কথার রোগ হল মিথ্যা, আর জ্ঞানের রোগ বিস্মৃতি, ইবাদতের রোগ অলসতা, দানের রোগ করুণা দেখানো ও এজন্য গর্ব করা, সাহসিকতার রোগ অত্যাচার, সৌন্দর্যের রোগ অহংকার, আর বংশের রোগ বড়াই।
হে আলী, সত্যের উপর থাকবে, তোমার মুখ দিয়ে যেন কখনো মিথ্যা বের না হয়। কখনো বিশ্বাসঘাতকতার দুঃসাহস করো না। আল্লাহকে এমনভাবে ভয় করো যেন তুমি তাঁকে দেখছ। তোমার জান মালকে ধর্মের জন্য উৎসর্গ করো, নানা সদ্গুণ অর্জন করো ও সেগুলোকে কাজে লাগাও, আর অসৎ চরিত্রের সঙ্গ বর্জন করো। হে আলী, আল্লাহর কাছে খুবই প্রিয় কাজ তিনটি। যে ব্যক্তি আল্লাহর নির্দেশিত ফরজ কাজগুলো পালন করে সে হলো সবচেয়ে আবেদ, আর যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ কাজগুলো থেকে বেঁচে চলে সে হলো সবচেয়ে সংযমী, আর যে ব্যক্তি আল্লাহর বরাদ্দকৃত জীবিকায় তুষ্ট থাকে সে হলো সবচেয়ে সামর্থ্যবান।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হে আলী, তিনটি কাজ উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছেদ করেছে তার সাথে সম্পর্ক গড়বে, যে তোমাকে বঞ্চিত করেছে তাকে তুমি দান করবে, আর যে তোমার প্রতি অন্যায় করেছে তাকে তুমি ক্ষমা করবে। হে আলী, পরিত্রাণকারী কাজ তিনটি। তোমার জিহ্বাকে সংযত রাখবে, তোমার ভুলের জন্য কাঁদবে, আর ফিতনার সময় নিজ ঘরে থাকবে। হে আলী, কাজের মধ্যে শীর্ষস্থানীয় তিনটি। লোকজনের সঙ্গে ন্যায্য আচরণ করবে, আল্লাহর কারণে তোমার ভাইয়ের সাথে সমান হবে ও সব অবস্থায় আল্লাহকে স্মরণ করবে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হে আলী, আল্লাহর সৌন্দর্য তিনটি বিষয়ে। যে ব্যক্তি আল্লাহর কারণে তার মুমিন ভাইয়ের সাক্ষাতে গমন করে, অর্থাৎ সে আল্লাহর জিয়ারতকারী, আর আল্লাহর জিয়ারতকারীর সম্মান রক্ষা করা আল্লাহরই কর্তব্য। তাই সে যা কামনা করে তিনি তা দান করেন। যে ব্যক্তি নামাজ পড়ে, এরপর দোয়া দুরুদ ও মোনাজাতে অতিবাহিত করে পরবর্তী নামাজ পর্যন্ত, অতএব সে আল্লাহর মেহমান, আর আল্লাহর মেহমানের সম্মান রক্ষা করা আল্লাহরই কর্তব্য। আর হজ এবং উমরা, এ দুটি হল আল্লাহর কাছে দূতের আগমন, আর দূতের মর্যাদা রক্ষার কর্তব্য আল্লাহরই। হে আলী, তিনটি কাজের সওয়াব দুনিয়া ও আখেরাতে বিস্তৃত। হজ, যা দারিদ্র দূর করে, সদকা, যা বিপদ থেকে রক্ষা করে, আর আত্মীয়ের সম্পর্ক জোড়া লাগানো, যা আয়ু বৃদ্ধি করে। হে আলী, তিনটি জিনিস রয়েছে যা কোনো ব্যক্তির মধ্যে না থাকলে তার কর্ম সফল হয় না। আত্মসংযম, যা তাকে মহান আল্লাহ রব্বুল আলমিনের অবাধ্যতা থেকে বাঁচায়। বিদ্যা, যা তাকে নির্বুদ্ধিতার অজ্ঞতা থেকে রক্ষা করে। আর বুদ্ধিমত্তা, যা দিয়ে মানুষের সাথে সে মানিয়ে চলবে।
হে আলী, তিন শ্রেণীর লোক কিয়ামতের দিন আরশের ছায়ায় থাকবে। যে ব্যক্তি তার ভাইয়ের জন্য সেটাই চায় যা সে নিজের জন্য পছন্দ করে। যে ব্যক্তি কোনো কাজের মুখোমুখি হলে ততক্ষণ পর্যন্ত সে কাজে পা বাড়ায় না কিংবা পিছিয়ে আসে না যতক্ষণ সে না জানে যে কাজটি আল্লাহর পছন্দের নাকি অপছন্দের। আর যে ব্যক্তি তার ভাইয়ের ছিদ্রান্বেষণ করতে যায় না যতক্ষণ পর্যন্ত সেই ত্রুটিটি নিজের মধ্যে থেকে সংশোধন করে না নেয়, কেননা যখনই একটি ত্রুটি সংশোধন করে নেয় নতুন আর একটি ত্রুটি দৃষ্টিগোচর হয়। সুতরাং মানুষের জন্য এটাই যথেষ্ট যে সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। হে আলী, পুণ্যের দরজা তিনটি: মনের উদারতা, মিষ্ট ভাষা, আর কষ্ট ও উৎপাতে ধৈর্য ধারণ করা।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হে আলী, তৌরাতে চারটি কথার পাশে আরও চারটি বাণী রয়েছে। যে ব্যক্তি দুনিয়ার প্রতি মোহগ্রস্ত হয় সে আল্লাহর উপর রাগান্বিত হয়ে থাকে। যে ব্যক্তি তার উপর নিপতিত বিপদের জন্য অভিযোগ করে সে আল্লাহর বিরুদ্ধেই নালিশ করে। যে ব্যক্তি কোনো ধনাঢ্যের কাছে এসে নিজেকে হীন করে তার এক তৃতীয়াংশ ঈমান বিনষ্ট হয়ে যায়। আর এই উম্মতের মধ্যে দোজখে যাবে সেই ব্যক্তি যে আল্লাহর নিদর্শনগুলোকে উপহাস ও খেলনার পাত্র বানাবে। চারটি জিনিসের পাশে চারটি জিনিস থাকে: যে রাজা হয় সে স্বেচ্ছাচারিতা করে, যে পরামর্শ করে না অনুতপ্ত হয়, যেমন আচরণ করবে তেমনি আচরণ পাবে, আর ধর্মীয় জ্ঞান ও ইমানের অভাব হল বড় মৃত্যু। হে আলী, কিয়ামতের দিন প্রত্যেক চোখই কাঁপতে থাকবে, কেবল তিনটি চোখ ছাড়া, যে চোখ আল্লাহর রাস্তায় বিনিদ্র রাত কাটায়, যে চোখ আল্লাহর নিষিদ্ধ হারাম থেকে অবনত থাকে, আর যে চোখ আল্লাহর ভয়ে অশ্রু ঝরায়। হে আলী, ধন্য সেই মুখমণ্ডল যার দিকে আল্লাহ তাকিয়ে দেখেন যে এমন পাপের জন্য সে ক্রন্দনরত যে সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ খবরই রাখে না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হে আলী, তিনটি জিনিস ধ্বংসকারী আর তিনটি বিষয়ে পরিত্রাণ দানকারী। ধ্বংসকারী তিনটি হল রিপুর কামনা যার অনুসরণ করা হয়, কৃপণতা যা মেনে চলা হয়, আর মানুষের আত্মপূজা। অপরদিকে পরিত্রাণ দানকারী তিনটি বিষয় হল সন্তুষ্টি ও ক্রোধের মধ্যে ন্যায়পরায়ণ থাকা, সামর্থ্য ও অভাবের মধ্যে মিতচারী হওয়া, আর গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করে চলা যেন তুমি তাঁকে দেখছ, আর যদি তুমি না দেখতে পাও তিনি তোমাকে দেখছেন। হে আলী, তিনটি ক্ষেত্রে মিথ্যা সুন্দর। ন্যায়, সত্য ও ধর্মের পথে পরিচালিত যুদ্ধে ধোঁকাবাজি, তোমার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্যে প্রতিশ্রুতি দান, আর মানুষের মধ্যে মীমাংসার কাজ। হে আলী, তিনটি ক্ষেত্রে সত্য কুৎসিত, মনোমালিন্য বা দ্বন্দ্ব সৃষ্টিতে সহায়ক একের কথা অন্যকে বলা, কোনো পুরুষকে তার স্ত্রী বা পরিবার সম্পর্কে অপছন্দনীয় সংবাদ দেয়া, এবং কোনো সৎ কাজের দাবিদার ব্যক্তির দাবিকে অস্বীকার করা।
Թեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության զայնի հայերեն ռադիո ժամն եք լսում։